এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 18 অক্টোবর, 2 কার্তিক এবং ফার্সি 26 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ্র 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে প্রয়োজনে নির্বাচনের পরেও 15 দিন পর্যন্ত পুলিশ রাখা হবে বলে ইসির ঘোষণা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। এরপর রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান কোরআনের আলো। সব শেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও মুসলিম দেশগুলো থেকে ইসরায়েলি রাষ্ট্রদূত বহিষ্কারের আহ্বান জানাল ইরান। গাজার হাসপাতালে বোমা মেরে 700-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। নেতানিয়াহুকে সমর্থন জানাতে তেল আবিবে বাইডেন। ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিল বিএনপি। রাস্তায় দাঁড়াতে দেবেন না বলে ওবায়দুল কাদেরের কঠিন হুমকি। এবং গাজার হাসপাতালে বর্বর হামলা যুদ্ধাপরাধ, মন্তব্য জমিয়তে ওলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা সহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এছাড়া যেসব মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আছে সেসব দেশ থেকে ইসরায়েলি রাষ্ট্রদূত বহিষ্কার করার দাবি জানিয়েছে তেহরান। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দাই ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির বিশেষ জরুরি বৈঠকে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি আজই ওয়াইসির নির্বাহী কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য জেদ্দায় পৌঁছান। বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর গণহত্যা ও সেখানকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়ে তথ্য সংগ্রহ করার জন্য ওয়াইসিভুক্ত দেশগুলোর আইনজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করা জরুরি। এছাড়া গাজায় ইহুদিবাদীদের হামলা বন্ধের প্রস্তাব ওয়াইসির বৈঠকের এজেন্ডায় অন্তর্ভুক্ত করতে হবে এবং সেটি বাস্তবায়নের জন্য আন্তরিকতার সাথে চেষ্টা চালাতে হবে। পাশাপাশি জরুরি ভিত্তিতে গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। এর আগে আমির আবদুল্লাহিয়ান জেদ্দায় পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে বলেন, গাজার একটি হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েল যে হামলা চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষা নেই। তিনি আশা করেন বিশ্ব সম্প্রদায় এবার অন্তত গাজার শিশু হত্যাকারী ইহুদিবাদী সরকারের গণহত্যা বন্ধের উদ্যোগ নেবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল আহলি বাপটিস্ট হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় 700-র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান থেকে গাজার সেন্ট্রাল হাসপাতাল কম্পাউন্ডে বোমাবর্ষণের ফলে যেসব মানুষ শহীদ হয়েছেন তার বেশিরভাগই নারী ও শিশু। মন্ত্রণালয় জানায়, হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে আরও শত শত হতাহত লোকজন পড়ে রয়েছেন। ইহুদিবাদী ইসরায়েল গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় যে লাগাতার বিমান হামলা চালিয়ে আসছে তাতে হাজার হাজার আহত ও অসুস্থ ব্যক্তি এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। 2008 সাল থেকে এ পর্যন্ত ইসরায়েল গাজার প্রতিরোধকামী সংগঠন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের বিরুদ্ধে 5টি যুদ্ধ করেছে, কিন্তু এর আগে একটি হামলায় একসাথে এত বেশি মানুষ মারা যায়নি। হামাসের গণমাধ্যম কার্যালয় এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।
গাজার রেড ক্রিসেন্ট সোসাইটিও এই হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে। ইসরায়েলের বিমান হামলার পর ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এদিকে আজ গাজার পশ্চিমে ইসরায়েলি সেনারা একটি আবাসিক ভবনে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে এবং এতে কমপক্ষে 30 জন হতাহত হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় অপর এক হামলা চালিয়ে কমপক্ষে 12 ফিলিস্তিনিকে শহীদ করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি গাজার একটি হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, মার্কিন ও ইসরায়েলি বোমার আগুন শিগগিরই ইহুদিবাদীদেরকে গ্রাস করবে। প্রেসিডেন্ট রাইসি বলেন, গাজার হাসপাতালে আহত ও নিপীড়িত মানুষের উপর আমেরিকা ইসরায়েলের তৈরি যে বোমা ফেলা হয়েছে তার আগুন দ্রুতই ইহুদিবাদী ইসরায়েলকে গ্রাস করবে। সামাজিক মাধ্যম এক্সপেস বা সাবেক টুইটারে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। ইব্রাহিম রাইসি বলেন, এই যুদ্ধাপরাধের মুখে কোনো আদর্শবান ব্যক্তি নীরব থাকতে পারে না। তিনি আজ বুধবারকে রাষ্ট্রীয় শোক দিবস বলে ঘোষণা করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এক্সপেইজে দেয়া অন্য এক পোস্টে বলেছেন, এই জঘন্য অপরাধের পর ইসরায়েলের ভুয়া সরকারের বিরুদ্ধে বিশ্ব মানবতার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের চেয়েও ইসরায়েলি রেজিম ঘৃণিত। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার হাসপাতালে হামলার কঠোর নিন্দা জানিয়ে একে ঘৃণ্য যুদ্ধাপরাধ ও গণহত্যা বলে উল্লেখ করেছে। অবরুদ্ধ গাজার আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা হামলা নিয়ে ইসরায়েলি মিথ্যাচার অব্যাহত রয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, গাজার ওই হাসপাতালে যে ধরনের বোমা ব্যবহার করা হয়েছে তা দখলদার ইসরায়েল ছাড়া আর কারো কাছে নেই। তিনি আজ সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির জরুরি বৈঠকের অবকাশে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বলেন, ইসরায়েল গাজা উপত্যকাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখে পানি, জ্বালানি, বিদ্যুৎ এবং ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়ে হাসপাতালে বোমা মেরে গোটা ফিলিস্তিনিকে নির্মূল করতে চায়। এজন্যই তারা সেখানে গণহত্যা চালাচ্ছে। এরই অংশ হিসেবে গাজার আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে মারাত্মক ধ্বংস ক্ষমতা সম্পন্ন বোমা ফেলে গণহত্যা চালিয়েছে। এ সময় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও গাজার হাসপাতালে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল গাজার বিভিন্ন হাসপাতালকে এর আগেও হুমকি দিয়েছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী গত 7 অক্টোবর থেকে এই কয়েকদিনে দখলদার ইসরায়েলি বাহিনী হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে 78 বার হামলা চালিয়েছে। গাজায় ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার সমর্থন জানাতে ইহুদিবাদী ইসরায়েল সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল আহলি আরব হাসপাতালে ভয়াবহ বিমান হামলার মাধ্যমে 700-এর বেশি মানুষ হত্যা করার পর ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধাপরাধের দায়ে কাঠগড়ায়, তখন বাইডেন এই সফর করছেন। এরই মধ্যে তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। আজ স্থানীয় সময় বেলা 11টার দিকে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলে অবতরণ করেন। এই নিয়ে চলতি বছর তিনি 2 বার ইসরায়েল সফর করলেন। তবে বাইডেনের এই সফর একেবারে নির্বিঘ্ন হবে না বলে মনে করা হচ্ছে, কারণ ইসরায়েল থেকে তার জর্দানে যাওয়ার কথা ছিল, কিন্তু গতকাল গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার পর জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করেছেন। আম্মান বৈঠকে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দুল ফাতাহ আল সিসিরও যোগ দেওয়ার কথা ছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। অস্ত্র প্রতিযোগিতা বাদ দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অর্থ ব্যয় করতে এবং ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ বন্ধের জন্য কার্যকর উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
অস্ত্র প্রতিযোগিতায় অর্থ খরচ না করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ বন্ধেরও আহ্বান জানান তিনি। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবসের আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্মার্ট বাংলাদেশের প্রতিটি শিশুকে স্মার্ট হিসেবে গড়ে তোলা হবে বলে জানান প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবস 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে ও শেখ রাসেল পদক 2023 প্রধান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ সংঘাত হানাহানি মানব ইতিহাসে নতুন কিছু নয়, তবে বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখেন তিনি। ডিজিটাল বাংলাদেশ ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের এই শিশুরা, তারা স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হবে, সে লক্ষ্যেই কাজ করছে তার সরকার। এছাড়া শিশুদের বিকাশে দেশের প্রতিটি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব করে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
গরিব দুঃখী যারা বাচ্চাদের স্কুলে পাঠাতে পারে না, সেই মায়ের নামে বৃত্তির ব্যবস্থা করা, বিনা পয়সায় বই দেওয়া, এভাবে নানাভাবে আমাদের প্রচেষ্টা আমাদের জাতিকে আমরা একটা সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলব। পাশাপাশি খেলাধুলা, খেলাধুলা একটা মানুষকে শুধু খেলা শেখায় না, এটা মনোবল সৃষ্টি করে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। এদিকে সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামী 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘোষণা করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে অনুষ্ঠিত সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আওয়ামী লীগের আজকের শান্তি সমাবেশ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অবরোধ করলে তারা পাল্টা অবরোধ দেবে এবং বিএনপিকে রাস্তায় দাঁড়াতে দেবেন না। গাজা উপত্যকার একটি হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলায় শত শত সাধারণ মানুষ হতাহতের ঘটনাকে অমানবিক ও যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজ্যের গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী রেডিও তেহরানকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন। কলকাতা থেকে আরও বলছেন আমাদের প্রতিনিধি।
ফিলিস্তিনের গাজায় একটি হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলায় হতাহতের ঘটনাকে অমানবিক ও যুদ্ধ অপরাধ বলে মন্তব্য করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি ও রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। জমিয়তের রাজ্যের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী আজ বুধবার রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে বলেন,
এটা অমানবিক যুদ্ধ অপরাধ, এটা প্রচন্ড অন্যায়, এর প্রতিবাদের ভাষা তৎপরাজ ব্যবহার করাও যুদ্ধ অপরাধ, আর হাসপাতালে এই হামলা তো অমানবিক প্রচন্ড জঘন্য অপরাধ।
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা প্রসঙ্গে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ওরা অমানবিক সেটা আবার প্রমাণ করলো, ওরা মনুষ্যত্বহীন ও দুর্বল, আদমরা মানুষকে মারছে, রোগীকে মারছে, মানে সুস্থ মানুষের রক্তপিপাসায় তাদের পেট ভরছে না, পৃথিবীতে যার পরিষেবা সর্বসম্মত সেই জায়গায় ওরা আঘাত করছে, এত ওরা পাশবিক, এত জঘন্য, এত ঔদ্ধত্য, ওদের মূল্যবোধ মানবতাবোধ বলে কিছু নেই, পাশবিকের যে চেহারা তা স্পষ্ট হয়েছে। আমি চাইব ফিলিস্তিনের যারা আছেন, গাজার যারা আছেন, ধৈর্য ধরুন এবং বুদ্ধিমত্তার সাথে সকলে যেন বাঁচতে পারেন সেই পদক্ষেপ নিন। জাতিসংঘের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জাতিসংঘ কতদিন বসে থাকবে, আগামী প্রজন্মকে কি কৈফিয়ত দেবে জাতিসংঘ, জাতিসংঘের কোনো শান্তি বাহিনী নেই, তার অস্তিত্ব আছে বলে মনে হচ্ছে কি, যারা শান্তিবাহিনী পাঠাতে চাচ্ছে তাদের অনুমতি দিক বলেও মন্তব্য করেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে, আবারও ইসরায়েল গাজা যুদ্ধ প্রসঙ্গ। এই হত্যাযজ্ঞের জন্য ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সৌদি আরব কড়া ভাষায় এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে সংঘটিত বৃহত্তম অপরাধ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, আধুনিক যুগে মানবতার বিরুদ্ধে এটি হচ্ছে সবচেয়ে ঘৃণ্যতম গণহত্যা। এই গণহত্যার জন্য তিনি পশ্চিমা দেশগুলোকে বিশেষ করে আমেরিকাকে দায়ী করেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলি হামলাকে একটি গণহত্যা এবং নৃশংস অপরাধ বলে উল্লেখ করে বিক্ষোভ দিবস পালনের আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান বলেছেন, গাজায় যে নজিরবিহীন বর্বরতা চলছে তা থামানোর জন্য তিনি বিশ্ব মানবতাকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেন। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাল সিসি গাজার এই হত্যাকাণ্ডকে সমস্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। হাসপাতালে ইসরায়েলি গণহত্যার ঘটনায় ওই বিপর্যয় নেমে এসেছে। এই সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
আল আকসা তুফান অভিযানের ঐতিহাসিক পরাজয় ঠাকতে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের উপর নির্বিচার গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইহুদিবাদীরা গতকালও গাজার আল মামদানি হাসপাতালে নির্বিচারে বোমাবর্ষণ করেছে। নিরীহ মানুষের উপর তাদের বর্বর সেনাদের হামলায় হতাহত ফিলিস্তিনিদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ইসরায়েলি বর্বর সেনাদের ওই বোমা হামলায় 700+ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সমগ্র দেশজুড়ে আজ রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন। রাইসি বলেছেন, মার্কিন ইসরায়েলি বোমার আগুন শিগগিরই ইহুদিবাদীদের গ্রাস করবে। এদিকে গাজায় মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নিয়েছে ইরান। ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম এইনুল্লাহি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চলের পরিচালক আহমাদ আল মুঞ্জেরির সঙ্গে টেলিফোনে ইরানের ওই প্রস্তুতির কথা জানিয়েছেন। এইনুল্লাহি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর পাশবিক গণহত্যা চালাচ্ছে। এই বিপর্যয়কর পরিস্থিতিতে হুকে গাজায় ফিলিস্তিনের নিরীহ মানুষের সাহায্যে এগিয়ে এসে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। হুর পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চলের পরিচালক আহমাদ আল মুঞ্জেরিও ইরানের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে ফিলিস্তিনিদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় তার সংস্থার প্রচেষ্টার কথা জানান। তিনি বলেন, ফিলিস্তিনিদের সেবায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য প্রস্তুত করা আছে। রাফা ক্রসিং খুলে না দেওয়ায় সেগুলো পাঠানো যাচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গাজার জনগণের সেবায় খাদ্য ও ওষুধ সামগ্রী পাঠানোর জন্য অবিলম্বে একটি করিডোর খোলার উপর গুরুত্বারোপ করেছেন। আবদুল্লাহিয়ান তাঁর আর্মেনীয় সমকক্ষের সাথে টেলিফোনে আলাপকালে করিডোর খোলার প্রয়োজনীয়তার কথা বলেন। বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, আমির আবদুল্লাহিয়ান আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে আজকের জেদ্দা বৈঠকের কথা উল্লেখ করেন। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনের পরিস্থিতি টগবগে উত্তপ্ত হয়ে আছে। যে কোনো মুহূর্তে সেখানে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আমির আবদুল্লাহিয়ান জোর দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব গাজার জনগণের কাছে পানি, খাবার এবং ওষুধ সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য উপযুক্ত করিডোর স্থাপন করা খুব প্রয়োজন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। এক দফা দাবি আদায় ছাড়া নির্বাচনে আসবে না বিএনপি। এই সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
এক দফা দাবি আদায় ছাড়া নির্বাচনে আসবে না বিএনপি, আর সেই দাবি আদায়ে চলছে দলটির নানা সভা সমাবেশ। আলোচনা হচ্ছে চলতি মাসের মধ্যেই অবরোধের মতো কর্মসূচির দিকেও হাঁটতে পারে এই দলটি। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অস্থির পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা বিভিন্ন মহলে। এমন অবস্থায় দেশের পরিস্থিতি কি হবে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দু একটা রাজনৈতিক দল নির্বাচনে না এলে কোনো সমস্যা হবে না, নির্বাচনও থেমে থাকবে না, বরং সংবিধান মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এদিকে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর প্রবণতা দেখা দিচ্ছে। এটি রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মুস্তাফিজুর রহমানকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা শেষে তিনি একথা জানান। একই সাথে নির্বাচনকে সামনে রেখে দেশে যেন কোথাও অবৈধ অস্ত্র ঢুকতে না পারে সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ সহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
ইলেকশন শিডিউল ঘোষণা করলে ইলেকশন কমিশন দেশের ইলেকশন সুষ্ঠুভাবে নির্বাচন যাতে সম্পন্ন হয় সেই দায়িত্ব সাংবিধানিকভাবে তাদের উপর ন্যস্ত আছে এবং আমরা আশা করি তারা সেই অবস্থা নিশ্চিত করবে। সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী যা যা সহযোগিতা করার প্রশাসনের জব করার সেটা আমাদের সংবিধানে বলা আছে।
আর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, আসন্ন জাতীয় সংসদের নির্বাচনে প্রয়োজন হলে ভোটের পরবর্তী ১৫ দিন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেহের মতো মনেরও রোগ হয় এবং তা দেহের রোগের মতোই গুরুত্বপূর্ণ। কখনো কখনো দেহের রোগের চেয়ে বেশি মারাত্মক হতে পারে মনের রোগ। মনের বহু রকম রোগ আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে প্রতি ৪ জনের ভেতর একজন কোনো একটি মানসিক রোগের শিকার। উন্নত এবং উন্নয়নশীল দেশ মিলিয়ে ১০০ কোটির বেশি মানুষ এখন মানসিক রোগে ভুগছেন। বাংলাদেশে ২.২ কোটির বেশি মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন, আর ভারতে ৫ কোটি মানসিক রোগী রয়েছে। আর দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫,৫২৫ জন রোগীর। এই পরিসংখ্যান একেবারে তাজা নয়, দু এক বছর আগের। বর্তমানে এই সংখ্যা কিন্তু আরও বেশি। সিজোফ্রেনিয়া নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কুশমুন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের সুপ্রিয় শ্রোতাবন্ধু এবং নিয়মিত পত্র লেখক দেবাশিস গোপ অনুরোধ জানিয়েছেন। আমাদের এ শ্রোতাবন্ধুর বিশেষ অনুরোধে স্বাস্থ্য কথার আসরে আমরা কয়েক পর্বে মানসিক রোগ সিজোফ্রেনিয়া নিয়ে আলোচনা করব। আজ এর প্রথম পর্ব শুনবেন। আর আমাদের সাথে থাকবেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম। আজ আমরা সিজোফ্রেনিয়া নিয়ে কথা বলব। সিজোফ্রেনিয়া ব্রেনের একটি দুরারোগ্য ব্যাধি। অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
অধ্যাপক তাজুল ইসলাম, আলোচনা শুরুতেই আপনার কাছে জানতে চাইব, সিজোফ্রেনিয়া রোগটি আসলে কি, আপনি যদি একটু সহজ করে বুঝিয়ে দেন।
তাকে ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনি আলোচনা করতে চান। আমাদের সকল মেডিসিনের বিভিন্ন বিভাগ আছে, কিডনি বিভাগ আছে, হার্টের বিভাগ আছে, লাং আছে, গ্যাস্ট্রোএন্টেরোলজি আছে, ঠিক একইভাবে আমাদের নিউরো সায়েন্স আছে, ব্রেনের রোগ আছে। ব্রেনের রোগ দুই ধরনের, কিছু আছে নিউরোলজি সরাসরি, আর কিছু হচ্ছে আমাদের যেটা আমরা মানসিক রোগেরই প্রকাশ বলি।
ডাক্তার তাজুল ইসলাম, তাহলে ব্রেনের দুই ধরনের রোগের মধ্যে মানসিক রোগ সিজোফ্রেনিয়াও একটি ব্রেনের রোগ, তাই তো?
সিজোফ্রেনিয়াতে আমি এই বছর যে বইটা লিখেছি, বইটার নামই লিখেছি সিজোফ্রেনিয়া, একটি চিকিৎসাযোগ্য ব্রেনের রোগ। মানুষ কিন্তু আমাদের মানসিক রোগকে কি হার্টের রোগ না ফুসফুসের রোগ কি রোগ এটা বুঝতে পারে না। আপনি যখন জিজ্ঞাসা করেছেন সিজোফ্রেনিয়া কি, আমি সেজন্য নামটাই লিখেছি চিকিৎসাযোগ্য। অনেকে মনে করে সিজোফ্রেনিয়া বোধ হয় চিকিৎসা ভালো হয় না, কিন্তু এটাকে ভালো হয় সেজন্য চিকিৎসাযোগ্য লিখেছি। আর এটা যে একটা ব্রেনের রোগ এটা জানান দেওয়ার জন্য, ব্রেনের রোগ কি কারণে সেটা এই বইয়ের ভিতরে বিস্তারিতভাবে ব্রেনের মেকানিজম, কোন কোন অঞ্চল, কোন কোন নিউরো ট্রান্সমিটার কিভাবে ডিসফাংশন হয় অথবা কাজ সঠিকভাবে কাজ করে না বলে এই রোগের সৃষ্টি হয়, সেই ব্রেন মেকানিজমের ব্যাখ্যা দিয়ে আমি বলার চেষ্টা করেছি যে এটা একটা ব্রেনের রোগ। এখন আমি সংক্ষেপে আপনি যেটা বললেন সিজোফ্রেনিয়াটা কি রোগ, সিজোফ্রেনিয়া শব্দটা আক্ষরিক অর্থ হচ্ছে স্প্লিট মাইন্ড। ব্লেনার নামক একজন মনোবিজ্ঞানী এই নামটা দিয়েছেন। স্প্লিট মাইন্ড হচ্ছে খণ্ডিত মন।
অধ্যাপক তাজুল ইসলাম, খণ্ডিত মন কথাটি আপনি বললেন, এটি আসলে কি, বিষয়টি যদি একটু বুঝিয়ে বলেন।
খণ্ডিত মন, ওই সময়ে এত বেশি তো ব্রেন বা নিউরোসাইন্স ডেভেলপ করে নাই, তখনকার লক্ষণ দেখে সাধারণভাবে যারা এই রোগগুলি নিয়ে গবেষণা করত বা এগুলি চিকিৎসায় নিয়োজিত ছিল, তারা একটা জিনিস লক্ষ্য করেছে যে এই এই ধরনের রোগীরা বেশ কথাবার্তি অপ্রাসঙ্গিক ভাবে বলে, একবার এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে যায় কোন রকমের যোগসূত্র ছাড়া, অনেকটা এলোমেলো আবোল তাবোলের মতন কথাবার্তি বলে। এটা প্রধান লক্ষণ মনে করিয়া তাদের ধারণা ছিল বোধ হয় আমাদের যে মনোজগৎ মন সেটা বোধ হয় খণ্ডিত হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ফেটে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। এই যে সম্ভবত এই রোগীরা কথাবার্তার ভিতরে যে সামঞ্জস্য বা সংশ্লিষ্টতা বা প্রসঙ্গতা আছে সেটা তারা হারিয়ে ফেলে, যার ফলে প্রসঙ্গবিহীন উল্টা পাল্টা কথাবার্তা বলে। এই জন্যই এই নামটা সিজোফ্রেনিয়া নামটা তখন অনেক আগে থেকে দেওয়া ছিল, এখনো পর্যন্ত সেই নামটাই বহাল রয়েছে, কেউ কেউ নাম বদলের চেষ্টা করছে। কারণ সিজোফ্রেনিয়া কথাটা এমন ভাবে এখন আমাদের স্টিগমা হয়ে গেছে, মানে লোকলজ্জার বিষয় হয়ে গেছে রোগীর কাছে, রোগীর আত্মীয়র কাছে, এমনকি আমরা যারা মনোরোগ বিশেষজ্ঞ রোগ চিকিৎসা করি তাদের কাছে। আমাদের সকল রোগী কিন্তু সাধারণ মানুষের মতন, আপনার আমার মতন স্বাভাবিক আচরণ, স্বাভাবিক চিন্তায় জীবনজীবী নর্মাল মানুষ, কিন্তু তারপরও অনেক ধরনের মন সমস্যা, আবেগীয় সমস্যা, আচরণগত সমস্যা থাকে, সেগুলি কিন্তু আমাদের মানসিক রোগের 99% মাত্র 1% সাধারণ মানুষ পাগল পাগল বলে, বড় উন্মাদ বলে।
অধ্যাপক তাজুল ইসলাম, তার মানে আমরা যারা জানি না সিজোফ্রেনিয়া রোগটা আসলে কি, তারা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মানুষ যিনি আবোলতাবোল কথা বলছেন, উদ্ভ্রান্তের মতো চলাফেরা করছেন বা অলীক কিছু দেখছেন, তাকে দেখলে আমরা পাগল বলি, মাথা খারাপ বলি, এরকমটা কি?
জি জি, এটাই। শুধু সিজোফ্রেনিয়া না, মানসিক রোগ যদি আমরা কাউকে বলি বা আমাদের কাছে যদি চিকিৎসা দিতে আসে, সাইকোসিস বা সিজোফ্রেনিয়া তারের কাছেও নয়, সাধারণ মানুষ, নর্মাল মানুষ, উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক, হতাশা, বিষণ্ণতা অথবা বিভিন্ন সম্পর্কজনিত জটিলতা, হ্যাঁ, বা বিভিন্ন মানসিক চাপের কারণে যে সমস্যা হয়, তারাও যখন আমাদের কাছে আসে, কিন্তু ওই যে মানসিক রোগ মানে হচ্ছে সিজোফ্রেনিয়া বা সাইকোসিস, পাগলের রাস্তা, পাগলের রোগী, তখন তারা বলতে থাকে ও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তোমার আত্মীয় কি মাথা গন্ডগোল হয়েছে, তোমরা সাইকিয়াট্রিস্টের কাছে কেন যাচ্ছে। এই যে একটা বিরাট ধরনের বাধা, এই যে আমাদের সামাজিক বাধা, মানসিক রোগীর মানে যে সাইকোসিস নয় এটা বুঝাতেই আমাদের অনেক আটখোর পড়াতে হয়। আস্তে আস্তে আমরা হয়তো সেটা অনেকটা পাচ্ছি, সাধারণ মানুষ এখন বুঝতে পারতেছে।
জি ডাক্তার তাজুল ইসলাম, অনেক সময় দেখা যায় মানসিক রোগী কিন্তু তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে নিউরোলজিস্টের কাছে, এটা কেন?
মানসিক রোগ হলে সাধারণত এই সাইকিয়াট্রিস্টদের কাছে আসতে চায় না, যাইতে চায় নিউরোলজিস্টের কাছে। ঠিক এই কারণে এই বয়ে নিউরোলজিস্টের কাছে গেলে এই আশেপাশের লোকেরা বলবে না যে ও তুমি তো তোমার ব্রেন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই যে সিজোফ্রেনিয়া জাতীয় রোগীরাও কিন্তু আত্মীয়রাও কিন্তু নিয়ে যায় নিউরোলজিস্টের কাছে এই বয়ে যে তাকে চিহ্নিত করা হবে না যে এটা পাগল রোগ বা এটা এই ছিল। আমাদের কাছে আসলেই সাইকিয়াট্রিস্টদের কাছে আসলেই এটা মানে এই তকমা লাগে যায় রিস্কে যায় তাদের যে তারা বোধ হয় পাগল রোগ হয়ে গেছে বা মাথা খারাপ হয়ে গেছে এরকম একটা ধারণা। এখন আপনাদের মিডিয়ার মাধ্যমে সবার মাধ্যমে আমরা চেষ্টা করতেছি এই যে লোক লজ্জার ব্যাপারগুলি অথবা এই যে একটা ভুল অপনাম দেওয়া যে মানসিক রোগী মানে পাগল রোগী এগুলি থেকে বেরিয়ে আসা দরকার। আর আমি এই ব্যাপারে উদাহরণ দিই আমার এই সিজোফ্রেনিয়া বইও লিখেছি যে ব্রেনের অন্যান্য রোগ যেমন ডিমেনশিয়া অথবা স্ট্রোক, আমি সহজের কথা স্ট্রোকই বলি, স্ট্রোক হচ্ছে এটা একটা ব্রেনের রোগ যে ওখানে রক্তনালী হয়তো কোথাও ব্লক হয়ে গেছে সেই জায়গায় হয়তো সেখানে ওই অংশটা তখন ইনফ্যাকশন হয়ে যায় অথবা রক্তনালী ছিঁড়ে যায় ওখানে রক্তপাত হয় তখন ওই অংশটা কাজ করে না তখন স্ট্রোক হয়। স্ট্রোক হলে তো আমরা সেটাকে পাগল রোগী বলি না। ঠিক একই রকম ভাবে এই যে সিজোফ্রেনিয়াটা সেটাও কিন্তু ব্রেনের রোগ।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম চিকিৎসাযোগ্য মানসিক রোগ সিজোফ্রেনিয়া নিয়ে আলোচনার প্রথম পর্বে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, ব্রেনের কঠিন একটি রোগ সিজোফ্রেনিয়া যা মানসিক রোগ হিসেবে পরিগণিত সে সম্পর্কে মূল্যবান আলোচনা শুনলেন এতক্ষণ। আমাদের চারপাশে এরকম অনেক সিজোফ্রেনিয়ার রোগী আছেন, তবে এটি চিকিৎসা করালে রোগটি ভালো হয়ে যায়। এ রোগ নিয়ে কয়েক পর্বের আলোচনায় আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে রাখছি। সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আজ 18 অক্টোবর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, হামাসের সঙ্গে মাটির উপরে যুদ্ধ করে ইসরায়েল জিততে পারবে না, যুগান্তর। যুদ্ধ বন্ধ করুন, বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেইলি স্টার বাংলা। লড়াই অব্যাহত থাকবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের ইত্তেফাক। প্রথম আলো শিরোনাম, 15 ঘন্টায় ঢাকায় 200+ নেতাকর্মীকে আটক, অভিযোগ বিএনপির। মানব জমিনের খবর, বাংলাদেশে জনগণের পছন্দের নেতা নির্বাচনের সুযোগ চায় যুক্তরাষ্ট্র। কালের কণ্ঠ লিখেছে, প্রস্তুত হও পোস্টারে আতঙ্ক, পুলিশ বলছে বিজ্ঞাপন। কলকাতা শিরোনাম, বাইডেনের সাথে বৈঠক বাতিল করলেন তিন দেশের রাষ্ট্রপ্রধান, গণশক্তি। ইডি সিবিআই এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ শুনতে হবে, কুন্তলের মামলায় নির্দেশ হাইকোর্টের, আনন্দবাজার পত্রিকা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সৎ ছেলেকে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখল মা আজকাল। কলকাতা শিরোনাম, শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আল আহলি হাসপাতালে ইসরায়েলি বর্বরসেনাদের বোমা হামলায় 700+ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনিদের উপর নির্বিচার গণহত্যা চালিয়ে যাচ্ছে সেখানে ইসরায়েলি সেনারা, চলছে সেখানে শোকের মাতম। বাংলাদেশ, ভারত সহ বিশ্ব মিডিয়ায় আজকের প্রধান খবর এটি। এ সম্পর্কে প্রথম আলো শিরোনাম করেছে, হাসপাতালে হামলার প্রতিবাদে পশ্চিম তীরে বিক্ষোভ। ইত্তেফাক লিখেছে, গাজার হাসপাতালে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়ে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুগান্তরের খবরে লেখা হয়েছে, হামাসের সঙ্গে মাটির উপরে যুদ্ধ করে ইসরায়েল জিততে পারবে না। ডেইলি স্টার বাংলা খবরে লেখা হয়েছে, বিশ্ব নেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম আলো রাজনৈতিক খবরে লেখা হয়েছে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত 15 ঘণ্টায় 200+ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। আটক নেতাকর্মীদের বেশিরভাগই বিভিন্ন জেলা থেকে রাজধানীতে এসেছিলেন। আজ বুধবার বেলা 1টার দিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর কাকরাইল, ফকিরাপুল, মালিবাগ ও ঢাকার প্রবেশপথ থেকে এসব নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের আটক করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আর ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির জনসমাবেশ হয়েছে, সেখানে নেতাকর্মীদের ঢল নেমেছিল। মানবজমিনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মনে করে নির্বাচন শুধু ভোটের দিনের বিষয় নয়, বরং এটি একটি সর্বজনীন গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে নাগরিক সমাজ, গণমাধ্যম এবং নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত স্টেক হোল্ডাররা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধে অংশগ্রহণের সুযোগ পাবে। মোদ্দাকথা, ভোটের এমন পরিবেশ নিশ্চিত হবে যেখানে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের নেতা নির্বাচন করতে সক্ষম হবে। মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার এসব কথা বলেছেন। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। বাইডেনের সাথে বৈঠক বাতিল করলেন তিন দেশের রাষ্ট্রপ্রধান। গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, গাজার হাসপাতালে ইসরায়েলের নারকীয় হামলার পর মিশর, জর্দান এবং প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের সাথে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের যেই বৈঠক হওয়ার কথা ছিল তা বাতিল হয়েছে। এদিকে যখন জাতিসংঘ এবং বিশ্বের মুসলিম দেশগুলো প্রায় সবাই হাসপাতালে ইসরায়েলের বর্বরতম হামলার নিন্দা জানিয়েছে, ঠিক তখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে পা রেখে বললেন, আজ আমি এখানে উপস্থিত হয়েছি এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করার জন্য, ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে সমর্থন জানাতে। খবরটিতে আরও লেখা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে ইসরায়েলকে দীর্ঘদিন ধরে মদদ দিয়ে আসছে ফিলিস্তিনিদের উপর নিজেদের দখলদারি শক্ত করার জন্য, তা অজানা কিছু নয়। অন্যদিকে বাইডেনের অবস্থা অনেকদিন আগেই স্পষ্ট হয়ে গেছে গোটা বিশ্বের কাছে। ছোট্ট গাজাকে ইসরায়েল যাতে গড়িয়ে দিতে পারে তার জন্য অস্ত্র, বোমা, গুলি, গোলাবারুদ দিয়ে লাগাতার সাহায্য করে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এখনো করছে। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁকে নির্যাতন করছেন বলে অভিযোগ করেছিলেন নিয়োগ মামলায় গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষ। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল তাঁর সেই অভিযোগ খতিয়ে দেখতে হবে। এ ব্যাপারে সিঙ্গল বেঞ্চকে দায়িত্ব দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যে সিঙ্গল বেঞ্চের আগে বলেছিল এ বিষয়ে তদন্ত চালানোর প্রয়োজন নেই। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। Oh.
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আপনাদের হয়তো মনে আছে, গত আসরে আমরা সূরা হাক্কার 12 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা করেছিলাম। আজ আমরা এই সূরার 13-24 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনব। প্রথমেই 13-16 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ
অতঃপর যখন শিঙায় ফুৎকার দেয়া হবে, মাত্র একটি ফুৎকার, পৃথিবী আর পর্বতমালা নিজের স্থান থেকে উৎক্ষিপ্ত হবে, আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে। ফলে সেদিন সংঘটিত হবে মহা ঘটনা অর্থাৎ কিয়ামত, আর আসমান বিদীর্ণ হয়ে যাবে এবং সেদিন তা হয়ে যাবে দুর্বল, বাঁধনহারা, বিক্ষিপ্ত।
সূরা হাক্কাতে এই বিশ্বজগতের পরিসমাপ্তি এবং পরকাল বা কিয়ামত দিবস শুরুর বর্ণনা দেওয়া হয়েছে। এই আয়াতগুলোর বর্ণনা অনুযায়ী একটি বিকট ও ভয়ঙ্কর শব্দের মাধ্যমে বর্তমান বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। ওই ভয়ানক শব্দের আঘাতে ভূপৃষ্ঠ ও পাহাড় পর্বত শব্দ ধসে যাবে এবং বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে পড়বে। সে সময় পৃথিবীর বুকে থাকা সকল মানুষ ও অন্যান্য প্রাণী মারা যাবে এবং কিয়ামত দিবস সংগঠিত হওয়ার ক্ষেত্র প্রস্তুত হবে। সেই মহাঘটনায় শুধু ভূপৃষ্ঠ ধসে পড়বে তাই নয়, সেই সঙ্গে আসমানসমূহ ফেটে খান খান হয়ে যাবে। বিশ্বজগতের সমস্ত ব্যবস্থাপনা আল্লাহর নির্দেশে ধ্বংস হয়ে যাবে এবং গ্রহ ও নক্ষত্র যার যার কক্ষপথ থেকে ছিটকে পড়বে।
পবিত্র কোরআনের অন্যত্র বলা হয়েছে, শিঙায় ফুঁক দেওয়ার কারণে যে ভয়ঙ্কর ও বিকট শব্দে সবকিছু ধ্বংস হয়ে যাবে, সেই ফুঁক দেয়া হবে দুইবার। একবারের ফুৎকারে ভূপৃষ্ঠে থাকা সকল প্রাণী মারা যাবে এবং দ্বিতীয় ফুৎকারে কবরে থাকা সকল মৃত মানুষ জীবিত হয়ে ভূপৃষ্ঠ ভেদ করে বেরিয়ে আসবে। এর মাধ্যমে শুরু হয়ে যাবে কিয়ামত দিবস। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর ধ্বংস পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল তাদের সবাই আল্লাহর দরবারে হাজির হবে। এবারে সূরা হাক্কার 17-18 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া।
এবং ফেরেশতাগণ আকাশের প্রান্ত দেশে নির্দেশের অপেক্ষায় থাকবে এবং সেদিন 8 জন ফেরেশতা আপনার প্রতিপালকের আরশকে তাদের ঊর্ধ্বে ধারণ করবে। সেদিন তোমাদেরকে আল্লাহ দরবারে উপস্থিত করা হবে এবং তোমাদের কোনো গোপনই আর গোপন থাকবে না।
আগে যেমনটি বলেছি, শিঙ্গায় দ্বিতীয় ফুৎকার দেওয়া হলে কিয়ামত দিবস সংগঠিত হবে এবং সব মানুষ আবার জীবিত হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। দ্বিতীয় ফুৎকারের পর আল্লাহর নির্দেশ বাস্তবায়নকারী ফেরেশতাদের তত্ত্বাবধানে থাকা বিশ্ব ব্যবস্থা পরিবর্তিত হবে এবং রাসূলে খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী বিশ্ব ব্যবস্থার দায়িত্বে থাকা প্রধান 4 জন বা 4 দল ফেরেশতাকে 8 জন বা 8 দল ফেরেশতায় উন্নীত করা হবে। যদিও এই আয়াতের ভাষা থেকে মনে হয় 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বা একটি বিশাল সিংহাসন উঁচু করে ধরে রাখবে, কিন্তু আমরা শক্তিশালী যুক্তিসঙ্গত কারণে জানি যে মহান আল্লাহর সত্তা কোনো দৃশ্যমান দেহ কাঠাময় সীমাবদ্ধ নয়। কাজেই তাঁর বসার জন্য কোনো সিংহাসনের প্রয়োজন নেই। তাই শাব্দিক অর্থের দিক দিয়ে এ ধরনের মুতাশাবিহা আয়াতকে উপলব্ধি করতে হলে আমাদেরকে পবিত্র কোরআনের অন্য এমন কিছু আয়াতের আশ্রয় নিতে হবে যেসব আয়াতে বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। যেসব আয়াতে আল্লাহর কোনো দেহ নেই বলে উল্লেখ করা হয়েছে সেসব আয়াতের প্রতি দৃষ্টি দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। কাজেই এখানে আরশ বা সিংহাসন বলতে বিশ্বজগৎ পরিচালনার কেন্দ্র বোঝানো হয়েছে, যেখানে আল্লাহতালা ফেরেশতাদের নিয়োগ দিয়েছেন এবং তাদের মাধ্যমে বিশ্বজগৎ পরিচালিত হচ্ছে।
এবারে সূরা হাক্কার 19-24 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية
তখন যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে তখন সে বলবে, সবাই আসো আমার আমলনামা হাতে নিয়ে পাঠ করে দেখো। আমি দৃঢ় বিশ্বাস করতাম যে আমাকে আমার হিসাবে সম্মুখীন হতে হবে, কাজেই সে যাপন করবে সন্তোষজনক জীবন সুউচ্চ জান্নাতে, যার ফলরাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে। তাদেরকে বলা হবে, পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে খাও এবং পান করো বিগত দিনে তোমরা যে নেক আমল করেছিলে তার প্রতিদান স্বরূপ।
কিয়ামত দিবসের বিচার অনুষ্ঠানের মাধ্যমে মানুষের চিরস্থায়ী আবাস নির্ধারিত হয়ে যাওয়ার পর একটি দল আনন্দ চিত্তে ও উন্নত শিরে আল্লাহর আদালত থেকে বেরিয়ে আসবেন। তারা ডান হাতে তাদের আমলনামা পাওয়াই আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আনন্দে আতিশয্যে তারা সবাইকে ডেকে ডেকে তাদের আমলনামা পাঠ করে দেখতে বলবেন। মনে রাখতে হবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং মহান আল্লাহর রহমতে ঘেরা জান্নাত লাভের মূল চাবিকাঠি হচ্ছে পরকালে পরিপূর্ণ ঈমান থাকা। কারো যদি পরকালে সংশয়পূর্ণ বিশ্বাসও থাকে তাহলেও তার পক্ষে পার্থিব জীবনে বহু গুনাহের কাজ থেকে বেঁচে থাকা সম্ভব। মহান আল্লাহ সূরা মুতাফিফিনে যেমনটি বলেছেন, যারা মাপে কম দেয় তারা কি এ কথা ধারণাও করে না যে একদিন তাকে পুনরক্ষিত হয়ে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে।
কিয়ামত দিবস জান্নাত ও জাহান্নামে এত বিশাল ও মহা ঘটনা যে তা সংঘটিত হওয়ার ব্যাপারে যদি সামান্যতম সম্ভাবনাও মনে জাগ্রত হয় তাহলেও মানুষের পক্ষে খারাপ কাজ করা সম্ভব হওয়ার কথা নয়, কারণ সেক্ষেত্রেও মানুষের বিবেক তাকে পাপ কাজের ব্যাপারে এই বলে সাবধান করে দেয় যে এ কাজ করো না, তাহলে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগতে পারে। পক্ষান্তরে জান্নাতের এত বেশি নিয়ামতের কথা আল্লাহতালা কোরআনে বর্ণনা করেছেন যে তার প্রতি যদি মানুষের শতভাগ বিশ্বাস নাও থেকে থাকে তারপরও সেসব পাওয়ার সম্ভাবনা মানুষকে ভালো কাজে উৎসাহিত করে। মানুষের বিবেক তাকে একথা বলে যে যদি কোনো কারণে পরকাল সংঘটিত হয়ে যায় তাহলে নেক কাজের মাধ্যমে তুমি জান্নাতের নিয়ামত সমূহ উপভোগ করতে পারবে।
তো শ্রোতা বন্ধুরা, আমরা যেন আজকের আলোচনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারি সেই কামনা করে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Allahumma salli ala Muhammad wa zid wa barik ala ali Muhammad salli ala Muhammad wa ali Muhammad salli ala Muhammad wa ali Muhammad.
এবারে কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলকে অত্যন্ত শক্তিশালী গাইডেড বোমা তামির ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে আমেরিকা। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এরই মধ্যে ব্যাপক হত্যাযজ্ঞ ঘটিয়েছে ইসরায়েল। প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েল তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোমের মাধ্যমে তামির ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। ইসরায়েলের ব্যবহার করা ক্ষেপণাস্ত্রের চেয়ে তামির ক্ষেপণাস্ত্র কয়েক গুণ বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে হোয়াইট ফসফরাস বোমা দিয়ে হামলা চালিয়েছে, পাশাপাশি তারা কামান ও মর্টারের গোলা বর্ষণ করেছে। এতে অন্তত 4 ব্যক্তি নিহত হয়েছেন। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হোয়াইট ফসফরাস বোমা ব্যবহার করে আসছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা এর আগেও। তুরস্ক থেকে দ্রুত ইসরায়েলে ফিরতে নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে তেল আবিব কর্তৃপক্ষ। গাজা উপত্যকার একটি হাসপাতালের উপর গতকাল ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালালে 700 বেশি ফিলিস্তিনি শহীদ হন। এর প্রতিবাদে তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েলি কনসুলেটের বাইরে বিশাল বিক্ষোভ মিছিল হওয়ার পর এই সতর্কবার্তা দিল ইসরায়েল। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও মুসলিম দেশগুলো থেকে ইসরায়েলি রাষ্ট্রদূত বহিষ্কারের আহ্বান জানাল ইরান। গাজার হাসপাতালে বোমা মেরে 700 বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নেতানিয়াহুকে সমর্থন জানাতে তেল আবিবে বাইডেন। 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশে ঘোষণা দিল বিএনপি, রাস্তায় দাঁড়াতে দেবেন না বলে উবায়দুল কাদেরের কঠিন হুমকি। এবং গাজার হাসপাতালে বর্বর হামলা যুদ্ধ অপরাধ, মন্তব্য জমিয়ত ওলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։